ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত, আর এখানে ওয়াশিংটনে বৃহস্পতিবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
যুদ্ধাপরাধ বিচারে গঠিত ট্রাইব্যুনাল হিউম্যান রাইটস ওয়াচকে বিচারাধীন বিষয় নিয়ে কোনো প্রকার মন্তব্য না করার জন্য সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
চৌরঙ্গি আর দক্ষিণ বসিরহাট কেন্দ্র দুটিতে উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা একেবারে তুঙ্গে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেটের দৌরাত্ম্য আর ইউক্রেনে রাশিয়ার দখলদারিত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা রুখতে ন্যাটোভুক্ত দেশসমূহের শীর্ষ নেতৃবৃন্দের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ব্রিটেনে। যুক্তরাষ্ট্র, ইউরোপের 28টি দেশের এই সেনাজোট ওয়েলসের এই সম্মেলনে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের কর্মকাণ্ড প্রতিরোধ এবং পূর্ব ইউক্রেনে কিয়েভ বাহিনী ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং অন্যান্য শীর্ষ নেটো নেতৃবৃন্দের সঙ্গে। শুক্রবার ইউক্রেন বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি হওয়ার কথা রয়েছে। নেটো মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন বলেছেন, ইসলামিক স্টেট জঙ্গিদের কর্মকাণ্ড প্রতিরোধ এবং ইউক্রেনে মস্কোর দখলদারিত্ব বন্ধে এই জোট গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে, তবে এটি পরিষ্কার নয় নেটো আসলে কি পদক্ষেপ নিতে যাচ্ছে। এদিকে নেটো সম্মেলন শুরুর পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ হুঁশিয়ার উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনের নেটোয় যোগদানের যে কোনো প্রচেষ্টা যুদ্ধবিরতি প্রয়াসকে নস্যাৎ করে দেবে। পশ্চিমা বিশ্ব ইতিমধ্যেই রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আরও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করা হচ্ছে। আল কায়দা নেতা আয়মান আল জাওয়াহিরি এক ভিডিও বার্তায় বলেছেন, ভারত উপমহাদেশে তারা একটি শাখা চালু করছেন। বৃহস্পতিবার প্রচারিত 55 মিনিটের ওই ভিডিওতে জাওয়াহিরি বলেন, আল কায়দা এই নতুন শাখা চালু করতে 2 বছর ধরে কাজ করে আসছিল। জাওয়াহিরি বলেন, তিনি বলছিলেন, এই যে শাখা নতুন করে আজই স্থাপিত হলো তা নয়, বরং ভারতীয় উপমহাদেশে 2 বছর ধরে মুজাহেদিনদের একত্রিত করার প্রচেষ্টার ফল এটি। ভিডিও বার্তায় জাওয়াহিরি বলেন, পাকিস্তান ও আফগানিস্তানে আল কায়দার রয়েছে শক্ত ঘাঁটি, এখন থেকে ভারতে চালু হওয়া শাখার মাধ্যমে আল কায়দা ভারত ছাড়াও মিয়ানমার এবং বাংলাদেশে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে আল কায়দার শাখা চালুর এই বার্তা ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি একটি হুমকি হতে পারে। ভিডিও বার্তা প্রকাশের পর নরেন্দ্র মোদী কোনো মন্তব্য না করলেও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির এক মুখপাত্র বলেছেন, বিষয়টি ভীষণ উদ্বেগের। মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের অফিসের এক কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, তাদের সরকার আঞ্চলিক ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে সন্ত্রাস দমনে কাজ করে যাবে। ভারতের মোট জনসংখ্যার 15% মুসলমান, এই হিসাবে সেখানে মোট 17,50,000 মুসলমানের বসবাস, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলমান জনগোষ্ঠী। জাওয়াহিরির বক্তব্য প্রসঙ্গে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ভারত বিশেষজ্ঞ কান্তি প্রসাদ বাজপাই বলেছেন, হিন্দু অধ্যুষিত ভারতে তার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবেই নেওয়া হবে। এদিকে আল কায়দা নেতা আয়মান আল জাওয়াহিরি ভারতীয় উপমহাদেশে আল কায়দার শাখা খোলার যে ঘোষণা দিয়েছেন তা সরকার গুরুত্বের সঙ্গে দেখছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
ভারতীয় শাখা গঠন করে বাংলাদেশেও কাজ করার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ইসলামী জঙ্গি সংগঠন আল কায়দা। আল কায়দা নেতা আয়মান আল জাওহিরির বুধবারে পোস্ট করা আরবি ও উর্দু ভাষার মিশ্রণে প্রদত্ত বক্তব্যের ওই ভিডিও বার্তায় বাংলাদেশ ছাড়াও মিয়ানমার ও ভারতে কাজ করার কথা বলা হয়। 55 মিনিটের এই ভিডিও বার্তায় এই অঞ্চলে আল কায়দার শাখা গঠনকে বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের আসাম, গুজরাট, আহমেদাবাদ এবং কাশ্মীরের মুসলমানদের জন্য খুশির সংবাদ বলে অভিহিত করেছেন জাওহিরি। তিনি উল্লেখ করেছেন, নতুন এই শাখা অন্যায়, আগ্রাসন এবং অবিচার থেকে মুসলমানদের উদ্ধার করবে। আল কায়েদা নেতা আরো বলেন, এই অঞ্চলটির মুসলমান জনগোষ্ঠীকে বিভক্তকারী কৃত্রিম সীমান্ত নবগঠিত বাহিনী ভেঙে দেবে। এদিকে এই বার্তার প্রতিক্রিয়ায় বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এই বার্তা নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। উল্লেখ্য, এবছরের গোড়ার দিকে আল কায়েদা নেতা আয়মান আল জাওহিরির বাংলাদেশ বিষয়ে আরেকটি বার্তা প্রচারিত হয়েছিল। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এ নিয়ে বিশ্ব সংবাদের পরে রয়েছে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের বিশ্লেষণ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচকে সতর্ক করে দিয়েছে বাংলাদেশের একাত্তরের যুদ্ধ অপরাধ বিচারের গঠিত ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
যুদ্ধাপরাধ বিচারে গঠিত ট্রাইব্যুনাল নিয়োগ ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে বিচারাধীন বিষয় নিয়ে কোনো প্রকার মন্তব্য না করার জন্য সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। আর ওই আদেশের মাধ্যমে এই সংস্থাটির বিরুদ্ধে ট্রাইব্যুনাল যে আদালত অবমাননার অভিযোগ এনেছিল তা নিষ্পত্তি করা হয়েছে। জামাতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা নিয়ে মন্তব্য করায় গত বছর 16 আগস্ট হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছিল। মানবাধিকার সংস্থাটি ওই মামলার বিচার কার্যক্রমকে ত্রুটিপূর্ণ এবং সাথে সাথে আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি বলেও এক বিবৃতিতে উল্লেখ করেছিল। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আগামী শনিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশে দুদিনের এক রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। এই সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
তার সফরের উপর বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জাপানি প্রধানমন্ত্রীর সফরে দুদেশের অংশীদারিত্বমূলক সম্পর্ক আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন,
জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর এই শান্তির অংশীদারিত্বমূলক সম্পর্ককে আরো বেগবান করবে বলে আমরা।
মাহমুদ আলী বলেন, শিনজো আবের সফরে দুদেশের ব্যবসা বাণিজ্য বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এছাড়াও গত মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় জাপান সরকার যে 600 বিলিয়ন ইয়েন অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সে অর্থ দিয়ে যে সকল প্রকল্প নেওয়া হবে তার উপর বিস্তারিত আলোচনা হবে বলে তিনি উল্লেখ করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে।
ভারতে আসন্ন দুটি বিধানসভার উপনির্বাচনের প্রস্তুতি চলছে। এই সম্পর্কে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
আগামী 13 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার চৌরঙ্গী আর দক্ষিণ বসিরহাট কেন্দ্র দুটিতে উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা একেবারে তুঙ্গে। গত মে মাসে লোকসভা নির্বাচনে দক্ষিণ বসিরহাটে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 38% ভোট, তৃণমূল কংগ্রেস 23% ভোট, আর চৌরঙ্গীতে তৃণমূলের ভোট ছিল 30%, বিজেপির 26%। পুরনো অঙ্কের হিসেবে তাই দক্ষিণ বসিরহাট কেন্দ্রটি সহজেই বিজেপির জিতে যাওয়ার সম্ভাবনা। আবার চৌরঙ্গী কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। নিজেদের জয় সুনিশ্চিত করতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র দুটি কেন্দ্রের প্রচারের জন্যই নামিয়েছেন রাজ্যের 10 জন মন্ত্রী ও অন্যান্য শীর্ষ নেতাদের। অন্যদিকে বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আগামী সপ্তাহে এ রাজ্যে এসে নিজেই দলীয় প্রচারে নেতৃত্ব দেবেন। বর্তমানে বিধানসভায় একটিও আসন না থাকলেও এবার বিজেপি উপনির্বাচনকে ঘিরে আশাবাদী। অন্যদিকে তৃণমূলের লক্ষ্য হলো বিজেপিকে কোনোভাবে ঠেকিয়ে রাখা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, জাতীয় টিকাকরণ কর্মসূচিতে রোটা ভাইরাস টিকা সংযুক্ত করা হয়েছে। কলকাতা থেকে এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন।
এদেশের শিশুদের মারাত্মক ডায়রিয়ায় আক্রান্ত হওয়া থেকে রুখতে বিনামূল্যে টিকার বন্দোবস্ত করল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। আগামী বছর থেকে জাতীয় টিকাকরণ কর্মসূচিতে রোটা ভাইরাস টিকা দেওয়া হবে। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সংশ্লিষ্ট দপ্তরের হাতে একটি রিপোর্ট ইতিমধ্যেই এসেছে, যেখানে বলা হচ্ছে দেশের প্রতি 1,000 শিশুর মধ্যে 52টি নিষ্প্রাণ শিশুর প্রাণহানি ঘটছে প্রতি মুহূর্তেই এই রোটা ভাইরাসের আক্রমণে। অথচ এই রোটা ভাইরাস টিকা বাজারে কিনতে পাওয়া গেলেও তার দাম অত্যন্ত বেশি হওয়ার কারণে এদেশের সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে তা কেনা সম্ভব হয়ে ওঠে না। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পরমাশিস ঘোষরায়ের রিপোর্টটি শুনছিলেন। অন্য প্রসঙ্গ, রাশিয়া বলেছে ইউক্রেন সংকট নিরসনে তারা বাস্তবসম্মত পদক্ষেপ নিতে প্রস্তুত। ইতিমধ্যে এ লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি যুদ্ধবিরতি পরিকল্পনা দিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন তারা আশা করেন তাদের পরিকল্পনা ইউক্রেন এবং পূর্ব ইউক্রেনের লুহানস্ক ও ডোনেৎস্ক শহরে কার্যকর করা হবে। তিনি বলেন সংকট নিরসনে তারা ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংগঠনের সঙ্গে এক হয়ে কাজ করতে প্রস্তুত। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটারে। আল কায়দা নেতা আয়মান আল জাওয়াহিরি ভারতীয় উপমহাদেশে আল কায়দার শাখা খোলার যে ঘোষণা দিয়েছেন সে বিষয়ে মূল্যায়ন করেছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাত হোসেন। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
ভারতের শাখা গঠন করে বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতে কাজ করার যে ঘোষণা আল কায়দা নেতা আয়মান আল জাওয়াহিরি দিয়েছেন, বাংলাদেশের বিশেষজ্ঞগণ তাকে নিছক একটি হুমকি হিসেবে বিবেচনা করছেন না। তারা বলছেন এটিকে বেশ গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে। আল কায়দা নেতা জাওয়াহিরির বক্তব্য সম্পর্কে বিশ্লেষণ করেছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন।
আল কায়দার এখন যে আগের পরিস্থিতি ছিল সেখান থেকে আল কায়দা অনেকখানি দুর্বল হয়ে গেছে, তখন সংকুচিত হয়েছে এদের কার্যকরী বিয়োগ। এখন আমরা আল কায়দাকে দুরবস্থা দেখি, সেটা এক ধরনের ফ্র্যাগমেন্টেড আল কায়দা দেখছি বা এটাকে ফ্র্যাঞ্চাইজি বলতে পারেন। তো যেহেতু এখন আল কায়দার জায়গায় আরো একটি স্ট্রং একটা অর্গানাইজেশন আসছে ইসলামিক স্টেট, যেখানে আল কায়দা অপারেট করছিল ইরাক, সেখানে কিন্তু এখন আল কায়দার কোন অবস্থান নেই। এটা আয়মান আল জাওয়াহিরি নিজেও বলেছে। কাজে আয়মান আল জাওয়াহিরিকে এখন খুঁজতে হবে বিভিন্ন সফট টার্গেট, যেখান থেকে তার ওই সংগঠনকে তার নেতৃত্ব যেমন বোঝাতে হবে তেমনি সংগঠনকে পুনর্গঠিত করতে হবে। সেই কারণে আমি মনে করি যে উপমহাদেশে তাদের একটা অবস্থান আছে আর সেটা বললে চলবে না। আফগানিস্তান পাকিস্তান বর্ডারে কিন্তু এখনো সেই একটা অবস্থান আছে এবং তাদের সাথে বিভিন্ন জায়গায় কানেকশনও আছে। আইডিওলজি কিন্তু মোটামুটি ভারতের 18 কোটি মুসলমানদের বিপক্ষে এবং এটা কিছু কিছু সাইন অ্যান্ড সিমটম দেখা যাচ্ছে এখন। কাজে এখানে আল কায়দা যদি একটা বিভাজন আরো সৃষ্টি করতে পারে তাহলে একটা বিরাট পুল অফ রিক্রুটমেন্ট পাবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যা আছে সেই রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশে একটা রাজনৈতিক অচলাবস্থা আছে এবং সেখানে আমরা দেখছি যে ব্লেম গেম প্রতি জিনিসে, এবং এখানে যে রাজনৈতিক ফাটল এবং একটা এক ধরনের তথাকথিত ধর্মীয় দলের ভিতরে একটা ফাটল, তার সাথে সরকারের একটা ফাটল, এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি আমি সবসময় বলেছি এই ধরনের পরিস্থিতির জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে ওঠে। তার কিছু কিছু নমুনা কিন্তু আমরা পেয়েছি এর আগে, যেগুলো সে যদিও সে লোকাল কিন্তু লোকাল জঙ্গিবাদ আর আন্তর্জাতিক পরিমণ্ডলের জঙ্গিবাদের ভিতরে ইন্টারনাল এবং এক্সটার্নাল কতগুলো বিষয় এর সাথে আছে। আমি যদি মিয়ানমারের কথা বলি, মিয়ানমারে অলরেডি সেখানে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে মাইনরিটি মুসলমানদের উপরে মেজরিটির একটা হামলা এবং তাদেরকে উৎখাত করা হচ্ছে তাদের ঘর বাড়ি থেকে, কাজে সেখানে সিম্পাথাইজারের কোনো জায়গায় হবে না আল কায়দার মতো সংগঠনের। এখন কথা হলো এটা আন্তর্জাতিক রেমিফিকেশনটা কি হবে। আন্তর্জাতিক রেমিফিকেশনটা হবে এই যে যারা ওয়ার অন টেররের বিরুদ্ধে এখনো সক্রিয় তাদের নজরে থাকবে এই সব এলাকা, এবং আর কোথাও না হোক বাংলাদেশ মিয়ানমারে তাদের যে কার্যকারিতা সেটা হয়তো পরোক্ষর জায়গায় প্রত্যক্ষ হয়ে উঠতে পারে, যেটা আমরা অন্যান্য অঞ্চলে দেখছি, পাকিস্তানে দেখেছি, জামিনে দেখছি, সিরিয়াতে দেখছি। সো এটা একটা বিষয় আছে। আর দ্বিতীয় ইন্টারনাল বিষয় যেটা আমি বলব যে আমাদের এই যে এখনকার যে জঙ্গিবাদ জঙ্গিবাদ করে কথা আমরা বলছি, যাদের কথা বলছি, তারা পুনরুজ্জীবিত হবে এই ওয়েদার দে উইল বি কানেক্টেড অর নট কানেক্টেড উইথ আল কায়দা। এবং আল কায়দা যদি এখানে আসে তাহলে আমরা খুব বেশি দিন সময় লাগবে না যখন আমরা একটা নতুন নেতৃত্বের কথা শুনবো বা এটা আসবে, এবং সেই নেতৃত্ব লোকাল হবে কি হবে না বা সাবকন্টিনেন্টের জন্য একজন হতে পারে বা দুজন হতে পারে, কারা তারা এটা কিন্তু আপনি এখন মোটেও জানতে পারবেন না। এই সবকিছু মিলে আমি যদি মনে করি যে এই হুমকিটাকে সহজভাবে বা হালকা করে দেখবার কোনো উপায় নেই।
আল কায়দা নেতা আয়মান আল জাওহিরির বক্তব্য সম্পর্কে বিশ্লেষণ করছিলেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াত হোসেন। এদিকে ঢাকায় বিশ্লেষকরা বলছেন যেহেতু বাংলাদেশে 40টির বেশি ইসলামী জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে, কাজেই এই পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে স্বাস্থ্য ঝুঁকি কমাতে ই সিগারেট বা এই ধরনের পণ্যের ওপর বিধিনিষেধ আরোপ করা প্রয়োজন। এ নিয়ে জেনিভা থেকে ভয়েস অফ আমেরিকার লিসা শ্লেইনের রিপোর্ট পড়ে শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ই সিগারেট তামাক নিয়ন্ত্রণে একই সঙ্গে যেমন একটি সম্ভাবনা তেমনই একটি ঝুঁকি। জাতিসংঘের এই সংস্থাটি বলছে মানুষকে ই সিগারেটের ক্ষতিকারক দিক থেকে সুরক্ষার জন্য একটি আন্তর্জাতিক নীতিমালার প্রয়োজন। ই সিগারেট নিয়ে তেমন কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রিভেনশন অফ নন কমিউনিকেবল ডিজিজের পরিচালক ডগলাস বেটচার বলছেন এই ধরনের নীতিমালার ব্যবস্থা করলে ধূমপানের অভ্যেস ত্যাগে ই সিগারেট অনেক বেশি কার্যকরভাবে প্রয়োগ করা যাবে, সেই সঙ্গে স্বাস্থ্যের যাতে ক্ষতি না হয় তারও ব্যবস্থা করা যাবে।
The WHO report in a nutshell shows that e-cigarettes and similar devices pose threats to public health. Evidence shows that why they are likely to be less toxic than
তিনি বলছিলেন সংক্ষেপে বলতে গেলে বলতে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে ই-সিগারেট বা এই ধরনের পণ্য মানুষের স্বাস্থ্যের প্রতি হুমকির কারণ হতে পারে। তথ্য উপাত্তে দেখা গেছে সাধারণ সিগারেটের চাইতে তা অপেক্ষাকৃত বিষাক্ত। ই সিগারেট কিশোর কিশোরী এবং গর্ভবতী মায়েদের জন্য বেশ ক্ষতিকর। ই সিগারেট সেবন করলে আশেপাশের অধূমপায়ীদের স্বাস্থ্যের জন্যও তা বেশ ক্ষতির কারণ হতে পারে। সংস্থাটি বলছে ঘরের ভেতর, কাজে বা জনসম্মুখে ই সিগারেট সেবন আইন করে নিষিদ্ধ করা উচিত। স্বাস্থ্য সংস্থার নতুন প্রতিবেদনে বলা হয়েছে ই সিগারেট ধোঁয়াতেও নিকোটিন সহ বিষাক্ত সব উপাদান আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ই সিগারেটের বিজ্ঞাপন প্রচারে বিধিনিষেধ আরোপ করা উচিত, নিশ্চিত করা উচিত যে তরুণ এবং অধূমপায়ীদের উদ্দেশ্যে ওই ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে ই সিগারেট ধূমপানের অভ্যেস ত্যাগে সাহায্য করে এরকম কোনো প্রমাণ নেই। ডক্টর বেটচার সবাইকে সতর্ক করেছেন অপেক্ষাকৃত তরুণ বয়সীদের এখন ই সিগারেটের প্রতি আকর্ষণ দেখা যাচ্ছে। 2008 থেকে 2012 সালের মধ্যে এই বয়সী ই সিগারেট সেবনকারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে।
E-cigarettes have been marketed in almost 8,000 different flavors now, with such flavors as
Dr. Betcher বলছিলেন 8,000 ভিন্ন ভিন্ন স্বাদে গন্ধে ই-সিগারেট বাজারজাত করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে কম বয়সীরা খুব সহজেই এর মাধ্যমে নিকোটিনে আসক্ত হয়ে পড়তে পারে। এর মোকাবিলা করতে হলে এই প্রতিবেদনে যে নীতিমালা তৈরির কথা বলা হয়েছে তাতে ই-সিগারেটে বিশেষভাবে চকলেট, লজেন্স জাতীয় স্বাদগন্ধ আর সংযোজন করা যাবে না। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে ই সিগারেট শিল্প এখন একটি $300 কোটি শিল্পে পরিণত হয়েছে। বাজারে আছে প্রায় 466টি নানা ধরনের ই সিগারেট এবং পৃথিবীর নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে জরুরি ভিত্তিতে এই পণ্য নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
এবারে রয়েছে যুব সংবাদ। মেরিল্যান্ড রাজ্যের এনাপলিসে যুক্তরাষ্ট্রের নৌ একাডেমি তরুণ তরুণীদের প্রশিক্ষণ দেয় যাতে তারা নৌবাহিনী বা মেরিন কোরে অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। বিদেশি ছাত্রছাত্রীরাও নেভাল একাডেমিতে পড়তে আসেন, এ সম্পর্কে জেরিলিন ওয়াটসনের রিপোর্ট পড়ে শোনাচ্ছেন শেগুফতানা শ্রীন খুইন।
1845 সালে একাডেমিটি প্রতিষ্ঠা করা হয়। ছাত্রদের বলা হয় মিডশিপম্যান। নেভাল একাডেমিতে ছাত্রছাত্রীরা আন্ডার গ্রাজুয়েটস হিসেবে 4 বছর পড়াশোনা করতে পারে 25টি প্রধান বিষয়। বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত শাস্ত্র বিশেষভাবে জনপ্রিয়। নেভাল একাডেমি থেকে পাশ করা বহু গ্র্যাজুয়েট নাম করা আমেরিকান নেতা হয়েছেন, যেমন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার একজন মিডশিপম্যান ছিলেন। সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী সেনেটর জন ম্যাকেনও ওই একই একাডেমি থেকে পাশ করেন। বিদেশি ছাত্রছাত্রীরাও নেভাল একাডেমিতে পড়তে আসেন। বর্তমানে প্রায় 60 জন বিদেশি ছাত্র সেখানে পড়ছেন। ডেভিড অচি পানামা থেকে এসেছেন। নতুন একটি দেশে জীবন কিছুটা কঠিন হতে পারে বলে তিনি উল্লেখ করেন। নিজের দেশের স্বস্তিকর পরিবেশ থেকে আরেকটি দেশ যেখানে সংস্কৃতি আর ভাষা আপনার নিজের সংস্কৃতি আর ভাষা থেকে একেবারে ভিন্ন, সেখানে এসে খাপ খাইয়ে নেওয়া একটা চ্যালেঞ্জ। আরেকজন ছাত্র স্পেনের সান্টিয়াগো গঞ্জালেস আয়ার বলেন, একাডেমি তাকে সাহায্য করেছে এই নতুন সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে। একটা সাংস্কৃতিক দিগন্ত উন্মুক্ত হয় এবং একজনের পক্ষে আমেরিকান সংস্কৃতি ভালো বোঝা যায় এবং সংস্কৃতিতে আরো সংশ্লিষ্ট হওয়া যায়। নেভাল একাডেমি থেকে বলা হয় তাদের কাজ হচ্ছে একটি ছাত্রের দক্ষতা, চরিত্র এবং লোকজনকে বুঝবার ক্ষমতা বৃদ্ধি করা। আন্তর্জাতিক কার্যক্রমের পরিচালক টিম ডিশার বলেছেন, নৌ একাডেমি যে বিদেশি ছাত্র নেয় তাতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর লাভ হচ্ছে। তিনি বলেন, যে বিশ্ব ক্রমান্বয়ে প্রযুক্তির মাধ্যমে সংযোগ বৃদ্ধি করছে সেক্ষেত্রে এটা বিশেষভাবে প্রযোজ্য। টিম ডিশার নেভাল একাডেমি থেকে 1981 সালে পাশ করেন। তিনি বলেন, সে সময় শুধু শীর্ষ অফিসাররাই বিদেশি অফিসার ও বিদেশি নৌবাহিনীগুলোর সঙ্গে কাজ করতেন। তিনি বলেন, এখন আর তা হয় না।
I mean, we're a smaller navy and our students, even as midshipmen, have an ability to make an impact with our foreign partners. We are creating
আমাদের নৌবাহিনী ছোট এবং আমাদের ছাত্ররা, এমনকি তারা যখন মিডশিপম্যান তখনও তাদের বিদেশি শরিকদের ক্ষেত্রে প্রভাব রাখার একটা ক্ষমতা থাকে। আমরা তাৎক্ষণিক অল্প বয়সী রাষ্ট্রদূত গড়ে তুলছি তারা অফিসার হওয়ার সঙ্গে সঙ্গেই। তিনি বলেন, বৃহত্তর বিশ্বকে বোঝার ব্যাপারে এই বিনিময় কার্যক্রম আমেরিকান মিডশিপম্যানদের সাহায্য করে। পল অ্যাঞ্জেলো 2006 সালে একাডেমি থেকে পাশ করেন এবং এখন সেখানে পড়ান। তিনি বিনিময় কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, সামরিক বাহিনী হিসেবে আমরা কিভাবে কাজ করি আমাদের মিত্রদের সেটা জানা গুরুত্বপূর্ণ। মিডশিপম্যান গঞ্জালেস আয়ের নেভাল একাডেমিতে পড়াশোনা শেষ করার পর স্পেনে ফিরে যাওয়ার এবং নৌবাহিনীর অফিসারের দায়িত্ব পালন করার পরিকল্পনা করেন। ডেভিড ওচির ইচ্ছে প্যানামায় ফিরে গিয়ে সমুদ্র বিষয়ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
এবারে রয়েছে মিতালি রাশোর। আজ আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন আহসানুল হক।
ধন্যবাদ। চিঠিপত্রের আসরে প্রথমেই একটি চিঠি পাঠিয়েছেন গোলাম সারোয়ার মধুখালী ফরিদপুর থেকে। দীর্ঘ চিঠি। আপনি শুরুতেই লিখেছেন যে আমাদের ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের একজন পুরনো এবং নিয়মিত শ্রোতা আপনি। অনুষ্ঠান নিয়মিত শুনলেও আগের মতো ততটা চিঠি লেখার সময় পাচ্ছেন না, তারপরও লেখার চেষ্টা করছেন, সেই সাথে ক্লাবের কর্মকাণ্ডও চালিয়ে যাচ্ছেন। আপনার এই ক্লাবটির নাম হচ্ছে ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ফ্যান ক্লাব মধুখালী ফরিদপুর। আপনি আপনার ক্লাবের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন এবং শুধু আপনি ভয়েস অফ আমেরিকা না, আরও বেশ কিছু আন্তর্জাতিক বেতার প্রতিষ্ঠানের অনুষ্ঠান আপনি নিয়মিতভাবে শুনে থাকেন, আপনার ক্লাবের সদস্যরাও শুনে থাকে, জেনে খুশি হলাম। আপনার চিঠির প্রাপ্তি স্বীকার করার জন্য অনুরোধ জানিয়েছেন। আশা করি আজকে আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন এবং আপনার চিঠির প্রাপ্তি স্বীকার করলাম। এরপরের চিঠিটি পাঠিয়েছেন সোহেল রানা হৃদয়। আপনি জানিয়েছেন যে বিশ্বকাপ ফুটবলের সময় যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তাতে আমরা 4টি প্রশ্ন দিয়েছিলাম আমাদের শ্রোতাদের জন্য। কোন দল শিরোপা জিতবে, কোন দুটি দলের মধ্যে ফাইনাল খেলা হবে, কোন খেলোয়াড় সবচেয়ে বেশি সংখ্যক গোল করেছেন বা করবেন এই বিশ্বকাপে, আর কোন দল সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জিতেছে, সঠিক উত্তরদাতাদেরকে পুরস্কার দেওয়া হবে আমরা ঘোষণা দিয়েছিলাম এবং তাতে আপনার উত্তরও সঠিক বলে আমরা পেয়েছি। আপনি আমাদের ইমেল করে জানিয়েছেন, সুতরাং যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। অনেক শ্রোতাই আমাদের ফ্যান পেজে জানতে চেয়েছেন যে নামগুলো কি। প্রথমেই নাম হচ্ছে মোহাম্মদ সুফি আল আসাদ, রেইনবো শ্রোতা সংঘ, কুষ্টিয়া, বাংলাদেশ। আপনার উত্তর সঠিক, আপনি 4টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন। শিরোপা জিতেছিল জার্মানি, কোন দুটি দলের মধ্যে ফাইনাল, জার্মানি এবং আর্জেন্টিনা, কোন খেলোয়াড় সবচেয়ে বেশি সংখ্যক গোল করেছেন জেমস রড্রিগেস এবং কোন দল সবচেয়ে বেশিবার এ পর্যন্ত বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। এছাড়াও সঠিক উত্তর দিয়েছেন এ কে এম আব্দুর রহমান, গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাব চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে। সঠিক উত্তর দিয়েছেন মোসাম্মদ জেসমিন আরা, গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাব চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে। সঠিক উত্তর দিয়েছেন এ কে এম নুরুজ্জামান, ফ্রেন্ডস অনলাইন ডিএক্স অ্যাসোসিয়েশন ঘোড়ামারা রাজশাহী বাংলাদেশ থেকে। অজয় কুমার সরকার, রেডিও শ্রোতা সংঘ বর্ধমান পশ্চিমবঙ্গ, এবং অসীম সরকার, রেডিও শ্রোতা সংঘ বর্ধমান পশ্চিমবঙ্গ। আর শুরুতেই যেমনটি বলেছি যে সোহেল রানা হৃদয় ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ থেকে, আপনিও সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ এই কয়জন আমাদের কুইজের বিজয়ী। আপনাদের কাছে পুরস্কার পৌঁছে যাবে আশা করছি অক্টোবর মাসের শেষ দিকে ঢাকা এবং কলকাতায় দুটি অনুষ্ঠানের মাধ্যমে। চিঠিপত্রের আসর আজ এ পর্যন্তই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেটের দৌরাত্ম্য আর ইউক্রেনে রাশিয়ার দখলদারিত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা রুখতে ন্যাটোভুক্ত দেশের শীর্ষ নেতৃবৃন্দের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ব্রিটেনে। যুক্তরাষ্ট্র, ইউরোপের 28টি দেশের এই সেনাজোট ওয়েলসের এই সম্মেলনে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের কর্মকাণ্ড প্রতিরোধ এবং পূর্ব ইউক্রেনে কিয়েভ বাহিনী ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং অন্যান্য নেটো শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে। শুক্রবার ইউক্রেন বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি হওয়ার কথা রয়েছে। আল কায়দা নেতা আয়মান আল জাওয়াহিরি এক ভিডিও বার্তায় বলেছেন ভারত উপমহাদেশে তারা একটি শাখা চালু করতে যাচ্ছেন। বৃহস্পতিবার প্রচারিত 55 মিনিটের ওই ভিডিওতে জাওয়াহিরি বলেছেন আল কায়দা এই নতুন শাখা চালু করতে দুবছর ধরে কাজ করে আসছিল। ভিডিও বার্তায় জাওয়াহিরি বলেন পাকিস্তান ও আফগানিস্তানে আল কায়দার রয়েছে শক্ত ঘাঁটি, এখন থেকে ভারতে চালু হওয়া শাখার মাধ্যমে আল কায়দা ভারত ছাড়াও মিয়ানমার এবং বাংলাদেশে তাদের কর্মকাণ্ড চালাবে। বিশেষজ্ঞরা বলছেন ভারতে আল কায়দার শাখা চালুর এই বার্তা ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি একটি হুমকি হতে পারে। ভিডিও বার্তা প্রকাশের পর নরেন্দ্র মোদী কোনো মন্তব্য না করলেও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির এক মুখপাত্র বলেছেন বিষয়টি ভীষণ উদ্বেগের। রাশিয়া বলেছে ইউক্রেন সংকট নিরসনে তারা বাস্তবসম্মত পদক্ষেপ নিতে প্রস্তুত। ইতিমধ্যেই এলক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি যুদ্ধবিরতি পরিকল্পনা দিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন তারা আশা করছেন তাদের পরিকল্পনা ইউক্রেন এবং পূর্ব ইউক্রেনের লুহানস্ক ও ডোটেন্স্ক শহরে কার্যকর করা হবে। তিনি বলেন সংকট নিরসনে তারা ইউরোপের নিরাপত্তা এবং সহযোগিতা সংগঠনের সঙ্গে এক হয়ে কাজ করতে প্রস্তুত রয়েছেন। বৃহস্পতিবার ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংগঠনের সংসদীয় বিধানসভার প্রেসিডেন্ট ইলকা কানেভার সঙ্গে বৈঠকে লাভরভ এ মন্তব্য করেছেন। ইসলামিক স্টেট জঙ্গি কর্তৃক দুই আমেরিকান সাংবাদিক হত্যার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন তাদের দেশ ওই বর্বরোচিত হত্যাকাণ্ডে ভীত নয়। ব্রিটেনে নেটো সম্মেলনে অংশ নিতে দুই নেতা টাইমস অফ লন্ডনে এক যৌথ মতামত কলামে এই বক্তব্য রাখেন। পূর্ব সিরিয়া এবং উত্তর ও পশ্চিম ইরাকের বহু অংশের দখল নিয়ে নেয়া ইসলামিক স্টেট জঙ্গিদেরকে প্রতিরোধে আন্তর্জাতিক মহলের প্রয়াস কামনা করেন মিস্টার ওবামা। ইসলামিক স্টেট সম্প্রতি আমেরিকান সাংবাদিক জেমস ফোলি এবং স্টিভেন সটলফের শিরোচ্ছেদের ভিডিও প্রকাশ করে যুক্তরাষ্ট্রকে ইরাকে তাদের লক্ষ্য করে বিমান হামলা না করার ব্যাপারে হুঁশিয়ারি করে দেয়। আফগান কর্মকর্তারা বলেছেন বৃহস্পতিবার দেশের পূর্বাঞ্চলে একটি সরকারি কম্পাউন্ডে তালিবান আক্রমণে অন্তত 12 জন নিহত এবং 80 জন আহত হয়েছে। পশ্চিম আফ্রিকায় দ্রুত বর্ধনশীল ইবোলা মহামারী রোধে কী করা যায় তা নিয়ে সুইজারল্যান্ডে বৈঠক করতে বসেছেন প্রায় 200 জন চিকিৎসা বিশেষজ্ঞ।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন স্কিপ সেস্ক। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.